হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন উপস্থাপন করছেন দিলারা হাশেম।
শ্রোতা বন্ধুরা, এবং আজকের হ্যালো ওয়াশিংটনের সম্মানিত প্যানেলিস্ট কবি সুনীল গঙ্গোপাধ্যায় এবং কবি আব্দুল মান্নান সৈয়দ, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু বিভাগোত্তর বাংলা কবিতার উত্তরণ। সুনীল গঙ্গোপাধ্যায়, আপনি কি লাইনে আছেন? আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুল মান্নান সৈয়দ আছেন লাইনে? আচ্ছা, আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য অসংখ্য ধন্যবাদ। সুনীল গঙ্গোপাধ্যায় স্বনামধন্য, তার পরিচয় নিষ্প্রয়োজন। কবিতা ও উপন্যাস সর্বক্ষেত্রেই দুই বাংলার পাঠকের প্রিয় ও বরেণ্য তিনি। আব্দুল মান্নান সৈয়দ দীর্ঘদিন কাব্যচর্চায় নিবেদিত। তাছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কলার ইন রেসিডেন্স, অধ্যাপনার সাথেই বইপত্র অনুষ্ঠানের বিটিভিতে উপস্থাপনার দায়িত্ব পালন করেন, সুধী পাঠকের প্রিয় কবি। তো আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি কবিতা চকমকি নয় জলে না চমকে, কবিতা অঙ্গার জলে আমাদের মনের হাওয়ায়, দেশের ও দশের হাওয়ায়। বিষ্ণুদের এই পঙ্ক্তিমালা দিয়েই বোধহয় আজ আমাদের দুই বাংলার কবিতার ধারা আলোচনার সূত্রপাত করা যায়। কবিতার ভাষা, কবিতার অনুভূতি, কবিতার আবেদন ডিঙিয়ে যায় দেশকালের বেড়া। জীবনানন্দ, শামসুর রহমান, সুনীল গঙ্গোপাধ্যায় একাকার হয়ে যান। বিভাগ পূর্ব বঙ্গদেশের কবিতা রবীন্দ্রনাথ ও নজরুলের হাত ধরে যেখানে পৌঁছেছিল, তারপর আধুনিক কবিতা সম্প্রসারণ, বিবর্তন ও রূপান্তরের ইতিহাস। 1947 সালে একই বাংলাভাষী জনগোষ্ঠী দুই জাতিগত পরিচয় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর আবার আর এক রূপান্তর বাংলাদেশ। দুই ভিন্ন রাষ্ট্রিক ও সামাজিক পটভূমিতে রচিত বাংলাদেশ ও পশ্চিমবাংলার আধুনিক কবিতার স্বাতন্ত্র্য সূত্র স্বাভাবিক হলেও তাদের আন্তর সাযুজ্যের ঐক্যসূত্রটি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। কবির কথায়, দুই চোখে দুই জলের ধারা, গঙ্গা যমুনার মতো দুই বাংলার কাব্যধারা স্বচ্ছন্দে প্রবাহিত। এসব নিয়েই আমাদের আজকের আলোচনা। আসুন তাহলে শুরু করা যাক আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন।
আমি নাজমুন্নেসা পিয়ারি বলছি। আমি জার্মানিতে বার্লিনে থাকি, ফ্রিল্যান্স সাংবাদিকতা করি। এই মুহূর্তে ম্যানহাটনে আছি, নিউ ইয়র্কে এসেছি। ওখান থেকে প্রশ্ন করছি। আমার প্রশ্ন কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে। সীমানা অতিক্রম করে সাহিত্য আজ পৌঁছে যাচ্ছে দূর দূরান্তরে, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ। এই দুই বাংলায় কবি সাহিত্যিকদের যাওয়া আসা বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি। সুনীল গঙ্গোপাধ্যায়কে বলছি, আপনার প্রচুর পাঠক রয়েছে দুই বাংলাতেই, আপনি পাঠক আদৃত কবি। আমার মনে আছে গত বছর ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক বইমেলায় একটি আলোচনা অনুষ্ঠানে আপনি বলেছিলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আপনার যেরকম পাঠক রয়েছে তাতেই আপনি সন্তুষ্ট। আপনার লেখা কতটা অনুবাদ হল বা না হল তা নিয়ে আপনি ততটা ভাবেন না। দুই বাংলাকে ঘিরে আপনার এই ভালোবাসা, এই কাব্যচর্চায় আপনি গত কয়েক দশকে বাংলাদেশের কবিতার কি কি পরিবর্তন লক্ষ্য করেছেন, ধরুন 47 থেকে আজ অবধি। আমার আরেকটি প্রশ্ন, 47-এ আহসান হাবিব, আবুল হোসেন, ফারুক আহমেদ ছিলেন, তারপর 30-এর কবিরা এলেন আজকের তরুণ কবিরা। 19 শতকের নবজাগরণে জুদার মানবতাবাদের কথা শুনিয়েছিল, তার রেশ, ভালোবাসা, যা কিছু অমানবিক তারই বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আত্মপরিচয়ের সন্ধান, ঐতিহ্য, জাতির সমস্যা, স্বাধীনতার সংগ্রাম, এসব কিছুকে ঘিরে বাংলাদেশের কবিতার গতিবিধি এবং অগ্রগতিকে আপনি কিভাবে চিহ্নিত করবেন?
নাজমুন্নেসা পিয়ারি ফ্রিল্যান্স সাংবাদিক, সেই সাথে সাহিত্য চর্চাও করে থাকেন। তবে তিনি সুনীল গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করলেও আমি প্রথমে সুনীল গঙ্গোপাধ্যায়কে বলব তার প্রশ্নের জবাব দিতে, এবং আব্দুল মান্নান সৈয়দকেও তারপরে কিছুটা যোগ করতে বলব সংক্ষেপে। থ্যাংক ইউ সুনীল গঙ্গোপাধ্যায়, প্লিজ।
পিয়ারি, তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। যদিও এর উত্তর লিখিতভাবে প্রবন্ধের আকারে লিখলে ঠিক স্বীকার করা হতো, মুখে সবটা বলা যায় না। তবু সংক্ষেপে বলি যে দেশ ভাগ তো হয়েছে এবং তারপর বাংলাদেশের জন্ম হয়েছে, বাংলা কবিতা এগিয়ে চলেছে এবং তাতে একটা যেটা আমি প্রধান লক্ষণ দেখি যে বাংলা কবিতার ক্ষেত্রে বাংলাদেশের কবিতা বা পশ্চিমবাংলার কবিতায় ভাষার খুব একটা তফাত নেই, তফাত হয়ে যায়নি। যেমন ভাবে অস্ট্রেলিয়ার ভাষার, আমেরিকার ভাষা বা ইংল্যান্ডের ভাষার অনেক তফাত হয়ে গেছে, আমাদের এখানে সময়টা এখনো খুব বেশি নয়, কিন্তু ভাষার কোন তফাত হয়নি। দু চারটে শব্দ ব্যবহারে হয়তো তফাত আছে, কিন্তু ভাষাটা একই আছে। এবং বাংলাদেশের যেটা খুব ভালো লক্ষণ সেটা হচ্ছে কি, যে আমাদের যে রবীন্দ্রনাথ বা নজরুলের পরে যে একটা আধুনিক মনোভাবাপন্ন কবিতা বা আধুনিক সংকেত সেগুলো বাংলাদেশে খুব তাড়াতাড়ি এসেছে। শামসুর রহমান, তিনি একটা আলাদা ধারা সৃষ্টি করেছেন। তারপরে আমি আলনামুদ, শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, এদের লেখা বাংলাদেশের একটা যে আধুনিক ধারা আছে তার সঙ্গে পশ্চিমবাংলার খুব যে একটা চাপাচাপি বলবো না।
সুনীল গঙ্গোপাধ্যায়, আপনাকে এখানে থামাচ্ছি, কেননা আরো অনেক প্রশ্ন রয়েছে। আব্দুল মান্নান সৈয়দ, আপনি কিছু যোগ করতে চান সংক্ষেপে?
হ্যাঁ, নিশ্চয়ই। সুনীন্দা যা বলেছেন ঠিকই বলেছেন, যে ভাষাগত একটা মানে ঐক্য আছে আমাদের, মানে আবহমান বাংলার থেকে আমরা বিচ্ছিন্ন নই। কিন্তু আবার একই সঙ্গে এটা বলতে হবে যে 52 ভাষা আন্দোলন এবং 71 মহান মুক্তিযুদ্ধ, এই দুটো জিনিস আমাদের একটু অন্য জায়গায়। আবহমান বাংলার সঙ্গে, বাংলা কবিতার সঙ্গে আমরা যুক্ত, কিন্তু তার সঙ্গে আমাদের বোধ হয় একটু একটু কোথাও কোথাও আলাদা হয়ে গেছে। যেমন 21 ফেব্রুয়ারি যে সংকলনে হাসান হাফিজুর রহমান যে কবিতা লিখছেন, আম্মা, তার নামটি বলো না, এই আম্মার শব্দটা আপনার বাংলা কবিতা এভাবে ছিল না।
তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ভাষায় কিছু কিছু পরিবর্তন হয়েছে
আপনার, এবং পরবর্তী অনেকের কবিতায় আমাদের কবিতা, আমাদের কবিতায় আমাদের চিহ্ন একটা রয়ে গেছে। এবং এটা এটা আমি মনে করি বাংলাদেশের কবিতা, মানে সুনীন্দার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে বলছি, আমাদের কবিতা আমাদের যে সবচেয়ে প্রজ্জ্বল মানে প্রবাহ, সবচেয়ে উজ্জ্বল প্রবাহ হচ্ছে আমাদের বাংলাদেশের কবিতা। তো বাংলাদেশের কবিতা এমন একটা তীব্রতা আছে, এমন একটা মানে সেটা আমাদের সামাজিক রাজনৈতিক কারণে, আমাদের অর্থনৈতিক কারণে, যে তীব্রতা এবং একই সঙ্গে গভীরতা, একটা অন্য গভীরতা আছে, কোথায় একটা তফাত আছে পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের কবিতার, মানে ভাষাগত ব্যবধান অত হয়তো নেই, কিন্তু আপনার ভেতরে কোথাও একটা তফাত ঘটে গেছে।
ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা পরের প্রশ্নে যাচ্ছি।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আমি শামসুল হুদা প্রশ্নটি করছি লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহর থেকে। বিভিন্ন ধারায় লালিত হয়ে আধুনিক বাংলা কবিতা তার বিশিষ্টতা লাভ করেছে। নারী পুরুষ সম্পর্কের জটিলতা, জীবনবোধের যন্ত্রণা সহ জীবনযাপনের বিভিন্ন আঙ্গিক আমাদের কবিতায় উপযুক্ত বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা কিংবা সামাজিক বৈষম্য বিষয় হিসেবে তেমন প্রাধান্য পাচ্ছে না আমাদের কবিদের কবিতায়। বিভাগোত্তর এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের বাংলা কবিতা তার বিশিষ্টতা লাভ করেছে বিভিন্ন ধারায়। আপনাদের মতে, বিশেষ করে রাজনৈতিক প্রতিফলন কতটুকু আমাদের কবিতায়, এ ব্যাপারে কিছু বলবেন কি?
প্রশ্নটি পেলাম নিউ অরলিন্স থেকে ডক্টর শামসুল হুদার। ওনার একটা পরিচয়, উনি অধ্যাপনা করেন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের নিউ অরলিন্সে, তবে সেটা তার পেশা, নেশা সাহিত্য, কবিতা লেখেন এবং অবিনাশী শব্দরাশি নামে একটি লিভ ম্যাগাজিন প্রকাশ করেন, খুবই সুন্দর। তো ওনার প্রশ্নের জবাবের জন্য আমি সুনীল গঙ্গোপাধ্যায় এবং সৈয়দ আব্দুল মান্নান সৈয়দ দুজনকেই জবাব দিতে বলব। একটু সংক্ষেপে, আমাদের আরও প্রশ্ন রয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়।
আচ্ছা, প্রশ্নটা খুবই জরুরি। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর পশ্চিমবাংলার পরিস্থিতি একটু আলাদা। বাংলাদেশ তো একটা নতুন রাষ্ট্র, তার নানা রকম সেখানে এই রাষ্ট্র গঠিত হবার পর নানা রকম তার চলার পথে নানা রকম বিঘ্ন এসেছে, বা আমি বলবো যে সে গণতন্ত্রের পথে চলবে না সামরিক শাসনের পথে চলবে, এরকম প্রশ্ন বারবার এসছে। পশ্চিমবাংলায় এটা আসেনি, কারণ পশ্চিমবাংলা ভারতের অঙ্গরাজ্য, সেখানে ওই সামরিক শাসনের প্রশ্ন এ পর্যন্ত কখনোই আসেনি। তবে যাই হোক বাংলাদেশের কবিতার একটা বৈশিষ্ট্য কিন্তু এই, যেটা আব্দুল মান্নান হাজার বললেন, আমি তার সঙ্গে একমত যে বাংলাদেশের কবিতা বিষয়বস্তুর দিক থেকে পশ্চিমবাংলার কবিতার থেকে একটু তফাৎ আছে। বাংলাদেশের কবিতার মধ্যে প্রতিভা আদের কণ্ঠস্বর খুব ধ্বনিত হয়েছে বারবার, পশ্চিমবাংলার কবিতার মধ্যে একদিকে একটা বামপন্থার দিকে ঝোঁক আছে, সেই বামপন্থার বা একসময় মার্ক্সীয় দর্শন নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে। আর কিছু কবি তারা ভাষার সূক্ষ্মতার সাধনা করেছেন, তারা মনে করেন যে কবিতা হচ্ছে অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, সেখানে বিষয়বস্তুর ভার চাপিয়ে দেওয়া ঠিক নয়, বা প্রেমের কবিতা যেমন তাদের বিষয়বস্তুর ভার চাপিয়ে দেওয়া যায় না, একটু বিষয়গত তফাৎ আছে। এবার আব্দুল মান্নান সৈয়দ বলুন।
হ্যাঁ, আপনি বলুন আব্দুল মান্নান সৈয়দ।
আচ্ছা, সুনিন্দার ঠিকই বলেছেন, আমাদের কবিতায় রাজনৈতিক প্রতিবাদ শামসুলদা সাহেব যেটা বললেন সেটা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কবিতা, শামসুলের কবিতায়, আল মাহমুদের কবিতায়, শহীদ কাদরীর কবিতায়, নির্মল গুণের কবিতায়, রুবি রহমানের কবিতায়, বিভিন্ন জনের কবিতায় বিভিন্ন ভাবে এসছে। কিন্তু একই সঙ্গে কিন্তু আপনার আবার আমাদের যে ব্যক্তিগত পরিপ্রেক্ষিত সেটা সেটা আছে একই কবির মধ্যে, যেমন হাসান হাফিজুর রহমান, তার মধ্যে একটা অংশ আছে প্রবল, যিনি নেতৃত্ব দিয়েছেন একুশের, তার কবিতায় প্রচন্ড রকম সামাজিক রাজনৈতিক দ্রোহের কথা আছে, কিন্তু একই সঙ্গে আছে ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়ের কথা, যেটা পশ্চিমবাংলায় ব্যক্তিগত বিষয়টা একটু হয়তো বেশি, আমাদের এখানে একটু কম, কিন্তু সেটা আছে কিন্তু। এবং এই মিলিয়ে কবিতা কিন্তু এই সব মিলিয়ে শুধুমাত্র রাজনৈতিক, শুধুমাত্র অর্থনৈতিক, সামাজিক বিষয় কবিতা হবে তার কোনো মানে নেই, কাজে এটা এটার দিকে যেন আমরা মানে নজর রাখি, সব কবিতাও যেন আমরা আবিষ্কার করি।
আসলে ব্যক্তি জাগরণ, মানব মুক্তি, শ্রেণী সংগ্রাম, শোষণ শাসনের প্রতিবাদ, এসব বিষয় নিয়ে ওই বাংলার কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো বাংলাদেশের একান্ত রোমান্টিক মানসিকতায় পুষ্ট হল কবি শামসুর রহমানও কলম ধরেছিলেন, কেননা কবির মনটি নিতান্তই সংবেদনশীল। তা আমি এবারে
আমাদের কবিতা এই জিনিসটা হয়েছে যে একই সঙ্গে রোমান্টিকতা এবং আবার সামাজিক রাজনৈতিক, শামসুরহমান একটা মানে কবিতার আরেক নাম হয়ে গেছে শামসুরহমান।
তো আমরা এবারে একটা ছোট্ট বিরতি নিয়ে পরের প্রশ্নে যাচ্ছি।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আমি সংযুক্তা দাশগুপ্ত কলকাতা থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন, কবির নাম যদি জানা না থাকে তবে কোন কবিতাটি এপার বাংলার কবিতা, কোন কবিতাটি ওপার বাংলার কবিতা, তা কি সহজে বোঝা যায়?
বাহ, ভালো প্রশ্ন।
আমার দ্বিতীয় প্রশ্ন, দুই বাংলার কবিতা কি দুটি ভিন্ন ধরনের সংস্কৃতি ও সামাজিক অনুভূতির কথা বলে? যদিও তার প্রকাশের ভাষা এক, দুই বাংলার কবিতার ভাষার ব্যবহার ও প্রকৃতির বিবরণেও উল্লেখযোগ্য পার্থক্য অনেক সময় চোখে পড়ে। কবিতায় ব্যবহৃত ভাষা এক হলেও ভৌগোলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর প্রভাব কবিতার বিষয়ের উপর পড়তে বাধ্য। আপনাদের মতামত এই বিষয়ে জানতে চাই।
সংযুক্তা দাশগুপ্তা বাংলা সাহিত্য ইংরেজিতে অনুবাদ করে থাকেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি সাহিত্যে অধ্যাপনা করছেন। আমার মনে হয় তাঁর প্রশ্নটি প্যানেলিস্টদের চিন্তার খোরাক জুগিয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়, আপনার উত্তর।
হ্যাঁ, সংযুক্তা তো নিজে ইংরেজিতে কবিতা লেখে এবং বিভিন্ন বিষয়ে তার কবিতায় প্রতিফলিত হয়, আমি দেখেছি, আমার ভালো লাগে। ও প্রশ্নগুলো বড্ড বেশি, কিন্তু প্রশ্নগুলো যেহেতু অধ্যাপিকা বড্ড বেশি একাডেমিক প্রশ্ন হয়ে গেছে। আমি বলেছি বাংলাদেশের কবিতা এবং পশ্চিমবাংলার কবিতার ভাষাগত তফাৎ খুব বেশি নেই, দু চারটে শব্দ ছাড়া। সেই জন্যেই ওই নাম চাপা দিয়ে কবিতা পড়লে বাংলাদেশের কবিতা বা পশ্চিমবাংলার কবিতা হয়তো বোঝা যাবে না, কিন্তু কোন কবির, যদি সেই কবির কবির লেখা পরিচিত হয়, মানে শামসুর রহমানের কবিতা পাঁচ লাইন পড়লেই বোঝা যাবে শামসুর রহমানের কবিতা। আমাদের এখানে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কি চাপা হাত নাম চাপা দিলেও বোঝা যাবে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। মানে কবি বিশেষের কবিতা যাদের পড়া অভ্যেস আছে তারা কিন্তু দু চার লাইন পড়লেই বুঝে বলে দিয়ে যাবে কার লেখা, যদি পড়ার অভ্যেস থাকে। কিন্তু আলাদা করে এখনো বাংলাদেশ পশ্চিমবঙ্গকে ওইভাবে একেবারে তফাৎ করা সম্ভব নয়। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, সত্যি তো প্রতিফলিত হবে, সামাজিক প্রশ্নগুলি প্রতিফলিত হবে। এই প্রসঙ্গে ঠিক করে একটা কথা বলে নিই, একজন কবি তো নানান বিষয়ে কবিতা লেখে, কোন কবি এমন নেই একই বিষয় লেখে। কারণ পাবলো নেরুদা, তিনি একটা প্রতিবাদের কবি বলে সারা বিশ্বে পরিচিত, কিন্তু তার প্রেমের কবিতার সংখ্যা অনেক বেশি। যেমন অনেকে খেয়াল করেন না যে নজরুল ইসলাম, তিনি বিদ্রোহীর অনুক্রান্ত কবিতার জন্য এত তার নাম, নজরুলের কিন্তু প্রেমের কবিতা বা প্রেমের গানের সংখ্যা অনেক বেশি। কাজে কিন্তু এটা আসলে প্রতিবাদের কবিতা উচ্চকিত হয়, সেগুলো বেশি জনপ্রিয় হয়, কিন্তু সব কবি নানা রকম কবিতা লিখে থাকে। এবার সৈয়দ
বলুন। আব্দুল মান্নান সৈয়দ, খুব সংক্ষেপে আমাদের প্রশ্ন রয়েছে আরো।
হ্যাঁ, এটা এটা সুনীলদা যেটা বলেছেন, এটা অভ্যাসের উপর। যেমন বিনয় মজুমদারের কবিতা, উৎপল কুমার বসুর কবিতা বা শহীদ কাদের কবিতা, এগুলো যার পরিচয় আছে বা সুনীলদার কবিতাই, মানে আপনার যার পরিচয় আছে সে কিন্তু পড়লেই বুঝতে পারবে এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, এটা শহীদ কাদের কবিতা। হ্যাঁ, এটা এটা একটু পরিচয়, এটা একটু কবিতার সঙ্গে পরিচয়, আভ্যাসিকতার একটা ব্যাপার।
তো ধন্যবাদ। এবারে আমি পরের প্রশ্নে যাচ্ছি।
আমি সৈয়দ কামরুল, সম্পাদক কবিতা লাভ নিউ ইয়র্ক। আমার প্রশ্ন, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, আপনি যখন কৃত্তিবাস নিয়ে কলকাতার কবিতায় তোলপাড় তুলেছেন, তখন বুদ্ধদেব বসু বলেছিলেন এসব ছেলে ছোকরারা কবিতার ছন্দটা পর্যন্ত শেখেনি, এরা বাংলা কবিতাকে অন্ধকারে নিয়ে যাবে। আপনি বলবেন কি বাংলা কবিতা কোন অন্ধকারে নিমজ্জিত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কোন আলো? কিন্তু একটি দীর্ঘস্থায়ী আন্দোলন সেখানে ছিল, যার সামাজিক অভিঘাত, রাজনৈতিক অভিঘাত তীব্র ছিল, সেটি নকশালবাড়ি আন্দোলন। পশ্চিমবঙ্গের কবিতায় নকশালবাড়ি আন্দোলনের মাত্রা কোনোভাবে এসেছে? আমার আরেকটি প্রশ্ন কবি আব্দুল মান্নান সৈয়দকে, বাংলাদেশের কবিতাকে পশ্চিমবাংলার কবিতার তুলনায় পিছিয়ে পড়া কবিতা, সমান্তরাল বা এগিয়ে যাওয়া কবিতা, এই তিন পর্বের কোন পর্বে আপনি দেখবেন?
তো সুনীল গাঙ্গুলী এবং আব্দুল মান্নান সৈয়দ দুজনেই সংক্ষেপে এই ওনার প্রশ্নের জবাব যদি দেন কামরুলের।
আমি কামরুল সাহেবকে বলব যে দুই বাংলার কবিতার মধ্যে যেন প্রতিযোগিতার ভাব না আনেন, সেটা করে ভালো হবে না। এ ভালো না ও ভালো, এ বেশি এগিয়ে না ও বেশি এগিয়ে, এই ধরনের মনোভাব স্বাস্থ্যকর নয়। কবিতা নানা, জীবনানন্দ দাস বলেছেন কবিতা কি, কবিতা নানান রকম। সুতরাং বাংলাদেশেও নানান রকম কবিতা লেখা হয়, পশ্চিমবাংলাও নানান কবিতা লেখা হয়, সবগুলো কি আমি বলবো বাংলা কবিতার একই ধারার অঙ্গ। কাজেই এই প্রতিযোগিতা না আনাই ভালো। আমি আব্দুল মান্নান সৈয়দকে বিষয় কিছু বলতে পারবো।
বলুন আব্দুল
মান্নান। সুনীলদা বলছেন যখন, আমি বলবো সৈয়দ কামরুলকে বলবো যে হ্যাঁ, তারপরেও কিন্তু একটা কথা থাকে, সেটা হচ্ছে আমাদের কবিতার সামগ্রিক চেহারা পশ্চিমবাংলার কবিতার সামগ্রিক চেহারার মধ্যে একটি তফাৎ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পশ্চিমবাংলার কবিতা অনেকখানি প্রসাধিত কবিতা, আমাদের কবিতা অনেকখানি আবেগী কবিতা, আবেগময় কবিতা অনেক বেশি, আর পশ্চিমবাংলার কবিতায় প্রসাধন আঙ্গিকের ব্যবহারটা একটু বেশি।
তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।
আমি অঞ্জলি ভট্টাচার্য ভার্জিনিয়া থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা কবিতার উপরে আমার একটা প্রশ্ন রয়েছে, যেমন একুশ শতকের বাংলা কবিতা কি সামগ্রিক অর্থে বাংলা কবিতা নাকি দুটি সমান্তরাল প্রবাহ? আমি মেনে নিচ্ছি 1948 পর থেকে বাংলাদেশের কবিতার বহিরঙ্গ পাল্টেছে, তার উপরে ধার্মিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, নবজাগরণ, জীবন দর্শন, নতুন দিকের, নতুন যুগের সাড়া এসব তো আছেই, সেই সঙ্গে রয়েছে সদা প্রবর্তিত সাহিত্যের বিবর্তন, যেমন কবিতার বিষয় নির্বাচন, আঙ্গিক, ব্যবহার, রূপকল্প, সেইগুলো যদিও আমরা পশ্চিমবঙ্গের কবিতায়ও পেয়ে থাকি। এইটাই কি কবিতার কাছে আমরা চাইব? কারণ আমার কাছে ভালো কবিতা, সব ভালো কবিতায় স্থানকাল পাত্রের ওপরে, তার আবেদন আমার অনুভূতিতে, আমার সংবেদনশীলতায়, আমার সমমর্মিতায়, যেটা চিরন্তন মানুষেরই কাছে পৌঁছে দেওয়া। এবং এই এই হিসেবে আমরা অনেক উদাহরণ দিতে পারি, শামসুর রহমান, আলোক রঞ্জন, আল মাহমুদ, শক্তি, শহীদ কাদরী, সুনীল। এখন আমার প্রশ্নের আরেকটুখানি যেটা ল্যাজুর, সেটা হচ্ছে কবিদের কাছে আমরা কি চাইব, কি পাব, এবং তাদেরই বা দায়িত্ব কতখানি এবং কোথায়?
তো আমাদের দুজন সম্মানিত প্যানেলিস্ট সুনীল গঙ্গোপাধ্যায় এবং আব্দুল মান্নান সৈয়দ দুজনেই ছোট্ট করে বলুন এনার জবাব। অঞ্জলি ভট্টাচার্য ভার্জিনিয়া থেকে
শুরু করে, অঞ্জলি, কবিদের কাছ থেকে বেশি কিছু দাবি করা ঠিক না, বেশি দাবি করলেই যদি বলে যে যদি বলা হয় যে কবিরা দেশোদ্ধারের কাজে কিছু কি সাহায্য করছে, কবিরা যদি চেষ্টা করে তাহলে দেশোদ্ধারও হবে না, কবিতা লেখাও ভালো হবে না। কবিদের পুরো স্বাধীনতা দেওয়া উচিত যে তোমরা লেখো বাবা, আমরা পড়ে দেখব, পড়ে দেখে যদি একটা বিশুদ্ধ শিল্পের রস পাই সেটাই যথেষ্ট। না হলে কবিদের কাছে ওই দাবি জানানো, অনেক সময় দাবি জানায় পাঠক পাঠিকারা, সেটা খুব একটা স্বাস্থ্যকর হয় না। তার থেকে ওই কবিরা স্বাধীনভাবে লিখলে তার পরে তার রসের বিচার হয়, সেই রসের বিচারটাই কিন্তু আসল, এটি আমার অভিমত।
আসলে কবিতা তো মনের তাগিদেই কবি লিখে থাকেন। আব্দুল মান্নান সৈয়দ, আপনার কি মত?
হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি ভট্টাচার্য সেটাই বলেছেন যে কবিতার আবেদন চিরকালীন। কবিতার আবেদন একটা জায়গায় মানে আমার মনের কাছে কিনা, আমার সংবেদনের কাছে কিনা, সেটা কবিতাকে স্পষ্ট করে। তবে সেটা বাংলা ভাষায় রচিত কবিতা যে কারো কবিতা, সেটা যে বিখ্যাত যেসব নাম শুনছি আমরা, সেসবের বাইরেও অনেকের কবিতা, যেমন ভাস্কর চক্রবর্তীর কবিতা আমি পড়ছি, মানে অসম্ভব সুন্দর কবিতা। তো এখন কোনটা স্পর্শ করছে, আমরা কিন্তু সবসময় যেন খ্যাতিমানদের পিছনে মানে সারি না বাঁধি, পাঠকের এটা একটা কাজ।
তাছাড়া মনে হয় পাঠকের নিজের নিজের মনের পছন্দ তার সাথে কাজ করে। আচ্ছা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি প্রশ্ন নিয়ে।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আমার নাম ইকবাল আহমেদ, আমি ফোর্ট ওয়াশিংটন মেরিল্যান্ডে থাকি। আমার প্রশ্ন, কবিতার ধারা, কবিতার আবেদন কি সর্বকালেই সার্বজনীন, না দেশ কাল পাত্রভেদে কবিতার ক্ষেত্র এর কোন বিশেষ পরিবর্তন বা প্রতিফলন লক্ষ্য করা যায়? যেমন ধরুন, 1947 দেশ বিভাগের পর থেকে দুই বাংলার কবিতার আঙ্গিকে কিংবা কবিতার বিষয়বস্তুতে, ভাবধারায়, রসে সবকিছু মিলিয়েই নিশ্চয়ই কিছু পরিবর্তন এসেছে বলে আমি মনে করি এবং ওটাই আমার ধারণা। তবে এ বিষয়ে আপনাদের কি মত, বা আপনারা কি এক্ষেত্রে কোনো পার্থক্য লক্ষ্য করেছেন?
আমার মনে হয় এখানে ইকবাল আহমেদের একটুখানি পরিচয় আমাকে দিতে হয়। উনি আমাদের সঙ্গে ভয়েস অব আমেরিকাতে দীর্ঘদিন কাজ করেছেন এবং বাংলা বিভাগের প্রধান হিসেবে অবসর নিয়েছেন। অবসর নেয়ার পর উনি এখন কবিতা লিখছেন অনেক, এবং কবি শামসুর রহমানকে উনি বাচ্চু ভাই বলে ডাকতেন এবং ভীষণ ঘনিষ্ঠ ছিলেন। তো উনি তার অনুপ্রেরণা আর কি, শামসুর রহমান তার কবিতার অনুপ্রেরণা। তো উনি যে প্রশ্ন করলেন, আপনারা দুজনেই জবাব দেন এর এক এক করে। গাঙ্গুলি,
ছোট্ট করে জবাব দিচ্ছি। আব্দুল মান্নান সৈয়দ ও প্রাবন্ধিক ও অধ্যাপক ও বেশি বড় করে করবে। আমি বলছি যে আসলে কবিতার বিচার দুরকম ভাবে হয়, এক হচ্ছে সাধারণ পাঠকদের কাছে, আরেক হচ্ছে কবিদের নিজেদের মধ্যে। সাধারণ পাঠকরা কবিতার মধ্যে তার বিষয়বস্তু খোঁজে, তার মধ্যে সামাজিক প্রতিফলন খোঁজে, তার মধ্যে প্রতিবাদ খোঁজে, অনেক কিছু খোঁজে। আর কবিরা জানে যে কবিতার ইতিহাস হচ্ছে আঙ্গিকের ইতিহাস, কবিতার ভাষা, কবিতার আঙ্গিক এটাই হচ্ছে প্রধান বিষয়বস্তুটা, প্রধান নয়, এটা কবিরা সব জানে। কিন্তু বললাম তো, দুটো কখনো মেলানো যায় না। বাইরের লোকেরা, বাইরের পাঠকরা তারা ওই বিষয়বস্তু নিয়ে বেশি মাথা ঘামায়। আমি মনে করি কবিতার বিষয়বস্তু ইউনিভার্সাল এবং সব দেশে এক। কবিতার বিষয়বস্তু কিছু কিছু সামাজিক অবস্থার জন্য তফাত হতে পারে, কিন্তু সব দেশই এক। চণ্ডীদাসের একটা কথা, যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটাই হচ্ছে মূল কবিতার ভাষা। এইবারে বলুন মান্নান
সাহেব।
হ্যাঁ, সুনীলদা অধ্যাপক হিসেবে আমাকে যা বলেছেন তার সঙ্গে আমি কথা খেয়ে হারিয়ে ফেলছি। তো কথা হচ্ছে যে কবিতা আমাদের মনকে স্পর্শ করে, যেটা সেটা সত্যি সত্যি কবিতা, কিন্তু সেটা সবসময় আমি যেটা বলবো সেটা অনেক অখ্যাত। যেমন অরুণ কুমার সরকারের কিছু কবিতা মানে আমরা কখনোই ভোলার সম্ভব না, এত মিষ্টি কবিতা, এত চমৎকার কবিতা, মানে তার খুব বেশি কবিতা উনি লেখেননি এবং তার খুবই কম। তো তাকে আমি মনে করি তিনি স্মরণীয়। বীরেন্দ্র চট্টোপাধ্যায় বিপ্লবী কবি বা বিদ্রোহী কবি, তার কিছু কবিতা একেবারে অসম্ভব সুন্দর। তো এটা আমাদের দেশে এরকম আছে, ওমর আলীর চমৎকার কবিতা আছে, হ্যাঁ, এদেশের শ্যামল রঙ্গরমণির সুনাম। তো এইসব কবিতার আবেদন ছিল কালী,
এবং আমার কাছে একই মুহূর্তে যখন মনে হচ্ছিল যখন সুনিন্দাই উচ্চারণ করলেন সবার উপরে মানুষ তাহার উপরে নাই সুনিদাসের সেই অঙ্গ।
তো এবারে কি পরের প্রশ্নে যাব?
আমার নাম ইকবাল করিম হাসনু, আমি কানাডা টরন্টো থেকে প্রশ্ন করছি। আমার প্রশ্ন দুটো উভয় আলোচকের কাছেই। প্রথম প্রশ্ন, সত্তর দশকের পর বাংলা কবিতায় লক্ষণীয় প্রবণতা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কি একই না ভিন্ন? দ্বিতীয় প্রশ্ন, কবিতার বিচার বা মূল্যায়নের ক্ষেত্রে আমাদের দুই বাংলাতে কি কোনো অভিন্ন মাপকাঠি ব্যবহার করা হয়?
আসলে ঘুরে ফিরে কিন্তু একই ধরনের প্রশ্ন আসছে, তো আপনাদেরকে একটু বিস্তার করে বলতে বলবো, সময় হাতে আছে। এবং যখন অনুষ্ঠান শেষ করব তার আগে আপনাদেরকে সার্বিকভাবে কিছু মতামত দিতে বলবো, বা আপনাদের নিজেদের কোন কবিতা যদি ছোট করে একটু পড়ে শোনান সেটা আমাদের শ্রোতাদের জন্য খুব মানে ইয়ে হবে আর কি, উপভোগ্য হবে। তো এখন তাহলে হাসনুর প্রশ্নের জবাব দেওয়া যাক। হাসনু কলকলো টরন্টো থেকে, সে জার্নাল নামে একটি বাংলা ইংরাজি দুটো মিলিয়ে একটি ম্যাগাজিন ত্রৈমাসিক বের করে, খুব উচ্চমানের ভালো, এবং প্রবাসী এবং দেশী বহু লেখক সেখানে লেখেন। তো ওর প্রশ্নের জবাবটা প্লিজ গাঙ্গুলি, সুনীল গাঙ্গুলি। হ্যালো,
হ্যাঁ হাসনু, কবিতার যখন মাপকাঠি বিচারের মাপকাঠির প্রশ্ন আসে তখন কিন্তু আমরা ঘাবড়ে যাই। আমাকে যদি কেউ একটা কবিতা পড়ে জিজ্ঞেস করে এই কবিতার কি আছে, আমি হয় বলবো এটা কবিতা হয়েছে অথবা হয়নি। কবিতা আছে বড় বড় আদর্শের কথা থাকে, বিরাট বিরাট মানে ভাষা থাকে, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত কবিতা পায় না। আর অনেক কবিতা কিছুই নেই যার মধ্যে, অতি সামান্য বিষয় কিন্তু সেটা মনের মধ্যে একটা অনুরণন চলে। ধর এইটা, এই যে এরকম মাপকাঠি নেই কিন্তু, এটা হচ্ছে কবিতা পড়তে পড়তে কবিতায় দীক্ষিত হয়ে এটা বোঝা যায়। যেমন আব্দুল মান্নান সৈয়দ অরুণ কুমার সরকারের কথা বললেন, তিনি একটা খুব বেশি পরিচিত কবি নন, তার একটা কবিতা আছে, বৃষ্টি ভেজা বাড়ির মতন রহস্যময়, তোমার হাতে আসে আমার একটু সময়। এই যে একটা উপমা দিয়েছেন, বৃষ্টি ভেজা বাড়ির মতন রহস্যময়, এই উপমাটাই কিন্তু মনে দাগ কেটে যায়। এটার সঙ্গে তো সামাজিক অর্থনৈতিক অন্য কোনো কিছুই সম্পর্ক নেই, তবু তো হয় এরকম ভাবে এই কবিতা রসোত্তীর্ণ হয়। এবার আব্দুল মান্নান সৈয়দ বলুন।
আমি যেটা উনি বলছেন, মানে সত্তরের দশকের কবিতা, আমাদের সত্তরের দশকের কবিতা পশ্চিমবাংলায় নকশাল আন্দোলন এবং অন্য যেসব আন্দোলন হয়েছিল তখনকার পরিপ্রেক্ষিতে একটু আলাদা হয়ে গেছে। আমাদের কবিতা তো তখন একাত্তরের মহান ভাষা আন্দোলন, সাহিত্য মানে মুক্তিযুদ্ধের আন্দোলনের পরে আমাদের কবিতায় চরম রাজনৈতিক সামাজিক একটা অর্থনৈতিক একটা বদল ঘটল, এবং আমরা আমাদের কবিতা কিন্তু অনেক শব্দ এলো যেটা মুক্তিযুদ্ধ যে শব্দগুলো আমাদের উপহার দিল, গ্রেনেড, রাইফেল, ক্যামুফ্লাজ, এরকম শব্দ কবিতা এলো, বা অনেক সময় এর মধ্যেও কিন্তু আবার অনেক কবিতা হতো, স্লোগানও কিন্তু কবিতা হতে পারে, খুব নিঃশব্দ, সুন্দর যেটা বললেন খুব নিঃশব্দ নম্র উচ্চারণ, যেরকম কবিতা হতে পারে সেরকম স্লোগানও কবিতা হতে পারে, রাতিমার ভাঙড়ে তালা যত সব বন্দী শালে আগুন জ্বালা, এরকম কবিতাও কবিতা। তো একটু আগে সুনীলদাই বলেছিলেন জীবনানন্দ সেই কথা, কবিতা অনেক রকম, এই অনেক রকম কবিতা পশ্চিমবাংলার কবি সত্তরের কবিতা একরকম লেখা হয়েছে, বাংলাদেশের কবিতা বেশ লক্ষণীয় ভাবে আলাদা হয়ে গেছে।
বলুন, যেমন ধরুন
আবিদ আজাদ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, দিলীপ দস্তিদার, সত্তরের যারা আমাদের কবি, এদের কবিতার সত্তরের দশক যেভাবে প্রতিফলিত হয়েছে সেটা আমাদের অন্য কবিদের দ্বারা কিন্তু সম্ভব হয়। এটা হচ্ছে সময়ের একটা দান, মানে একটা সময় বিশেষ করে সত্তরের দশকে আমাদের এত কবি একসঙ্গে এসেছেন, যেটা বাংলাদেশের কবিতায় কারণ আমি বলবো যে বিংশ শতাব্দীর বাংলা ভাষায় ওই কোন দশকে বা কোন সময়ে এত কবি একসঙ্গে আসেন, এটা যারা কবি নন বা এরা কবি কিনা সেটা বা এদের কবিতা কতখানি টিকেছে সেটা আলাদা কথা, কিন্তু কবিতার এত প্রচেষ্টা এবং এর মধ্যে কবিতার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং আবিদ আজাদ দুটো ধারা প্রতিনিধিত্ব করেন, মানে এদের কবিতায় এই জিনিসটা এসছে, এটা পশ্চিমবাংলার কবিতায় আমার মনে হয় একটু অন্যরকম হয়ে গেছে।
তবে পশ্চিমবাংলার কবিতায় একজনের প্রশ্ন ছিল যে নকশালবাড়ি এবং অন্যান্য যে রাজনৈতিক আন্দোলনগুলো ছায়াপাত করেছে, সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি অনুরোধ করব সে সম্পর্কে কিছু বলতে, যেমন ধরুন প্রতিবাদের কবি।
হ্যাঁ
বলুন।
আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই দেশে কোন একটা বড় ঘটনা ঘটলে তাই নিয়ে তাৎক্ষণিক যে লেখাগুলো হয় সেগুলোকে বেশিরভাগই পরের দিকে ফেলে দিতে হয়। তাৎক্ষণিক হয়তো স্লোগান স্লোগান হয়, কিছু একটা জায়গা বেশি হয়, কিন্তু পরে যেগুলো সেগুলো মনে রাখে না। চিরন্তন সাহিত্যের অন্তর্গত করতে গেলে এই জিনিসগুলোকে হজম করতে হয়, নির্লিপ্ত দৃষ্টিতে দেখতে হয়, তারপর লিখতে হয়। না নিজে পার্টিজান হয়ে আমি কোন একটা দলের পক্ষে থেকে হইচই করে লেখা, আমার মনে হয় না সেগুলো কবিতা হিসেবে সাহিত্য হিসেবে মানে উত্তীর্ণ হয়। আমি এরকম হয়েছে, আমাদের নকশালপন্থী আন্দোলন নিয়ে লেখা হয়েছে কিছু, দুঃখের বিষয় বেশিরভাগ লেখাই মনে নেই আমার,
তবে
লাইন ছাড়া। সুভাষ মুখোপাধ্যায় যিনি যদিও নকশালপন্থী আন্দোলনে যোগ দেননি, ছেলে গেছে মনে বলে একটা নকশালদের দিকে অমর কবিতাটা লিখেছে। কাজে এরকম দু একটাই হয়, বেশিরভাগ ওইসব বাকি লেখাগুলো জানি না কেন পরিত্যক্ত হয়ে যায়। বাংলাদেশে অবশ্য ব্যাপারটা আলাদা, বাংলাদেশে সেখানে অস্তিত্ব রক্ষার প্রশ্নেই এমন ব্যাপার ঘটেছে যে কবিরা মানে তাদের অস্তিত্বের জন্য এমন কবিতা লিখেছেন যেটা তাদের বেঁচে থাকার পক্ষে সহায়ক হয়েছে। তার মধ্যে কিছু কিছু কবিতা সার্থকতার পর্যায়ে গেছে, সব যায়নি।
কিন্তু সুকান্তর যেমন কবিতা রানার ছুটেছে, হ্যাঁ, এ ধরনের কবিতাগুলো তো একটা কাল,
এগুলো কথা হচ্ছে সুকান্তর কবিতা রানার ছুটেছে, তো এটাও আমরা একটা অল্পবয়সী ছেলের ভালো কবিতা বলে গণ্য করি, কিন্তু খুব একটা উচ্চাঙ্গের সাহিত্য বলে আমি অন্তত মনে করি না।
আচ্ছা, শব্দ মানুষ সৈয়দ আপনি বলবেন? হ্যাঁ বলুন।
আপা আমি একটু বলি।
হ্যাঁ বলুন।
সুকান্তের কবিতা আমি বলবো যে সুকান্তের কবিতা অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা এই জন্য যে সময়কে বাণী রূপ দিয়েছে, কিন্তু এখনো বিস্ময়কর তার কবিতা, এমন সব পঙ্ক্তি এমন সময়ে মানে আবৃত্তিযোগ্য মনে হয়। আমি বলবো যে সুকান্ত তার কবিতায় মানে আবার নতুন করে যদি আমরা সুকান্তকে আবিষ্কার করার দরকার নেই, মানে সুকান্তের কবিতা এখনো আমার কাছে খুব আবেদনশীল।
আমরা ছোট্ট একটা
বিরতি, আমি আর কথা বলি।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলুন বলুন।
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, এই যে লাইনটা, এই লাইনটা কি কিছু আছে, প্রতিবাদ আছে না, ইয়ে আছে না, সামাজিকতা আছে না, কি আছে?
কিছুই নাই।
জীবনের এই লাইনটাই কিন্তু তার অমর হয়ে গেছে, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কাজে কবিতার মধ্যে
সুনীলদার সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে আমি বলতে চাই যে পাখির নীড়ের মতো জীবনানন্দ যে কবিতা লিখেছেন, 18 বছর বয়স কি দুঃসহ, এটাও কিন্তু একই রকম অমর।
হ্যাঁ,
এটাও একই রকম অমর কবিতা, 18 বছর বয়স কি দুঃসহ। এই লাইনটা তো মানে এই লাইনটা তো আপনার দুর্দান্ত কবিতা, তাই না? কবিতা অনেক রকম, যেটা জীবনানন্দ তার শ্রেষ্ঠ কবিতার ভূমিকা করেছে।
আচ্ছা, আমি একটা অনুরোধ আপনাদের কাছে করছি, একটা ছোট্ট বিরতি নিয়ে আসার পরে আপনারা সেটা যদি অনুরোধটা রাখেন খুবই খুশি হব। আপনাদের দুজনেই ছোট্ট একটু কবিতা, আপনাদের নিজেদের কবিতা একটুখানি পড়ে আমাদের পাঠিয়ে, তো ছোট্ট বিরতি নিচ্ছি।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
তো সুনীল গঙ্গোপাধ্যায়, আপনার একটুখানি কবিতা পড়ে শোনান প্লিজ।
আমি তো সাধারণত আমার নিজের কবিতা মুখস্থ থাকে না, অন্যদের কবিতায় মুখস্থ করি, যাই হোক চেষ্টা করি তিন চার লাইন বলবার হয়তো ভুল ভালো হতে পারে,
তা চেষ্টা করাই যথেষ্ট। বলুন।
এটার নাম হচ্ছে আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না, কেননা আমি অন্য রকম ফুলের গয়না অঙ্গিনীর জন্য ছিলাম, আমার কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মস্তধামে, আমায় কেউ ভালোবাসেনি, ভালোবাসার মধ্যে আমি ভালোবাসাকেই ভালোবেসেছি, আমার কোনো দুঃখ হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না। অনেক ভুলভাল বলেছি যাই হোক।
না সুনীল গঙ্গোপাধ্যায়, আপনার ভালোবাসা চিরঞ্জীব হোক, খুব ভালো লাগলো। এবারে আব্দুল মান্নান সৈয়দ, আপনার কবিতা শুনবো।
আমি দুই লাইনের একটা কবিতা বলি, এক রাতের কবিতার নাম, এক রাতে তুমি হয়ে এসেছিলে নত, তাই তো আমার আকাশ তোমার ব্রত।
এইটুকু কবিতা। তো আব্দুল মান্নান সৈয়দ এবং সুনীল গঙ্গোপাধ্যায়, আপনারা
স্বনামধন্য ব্যক্তিত্ব, আপনারা আমার অনুষ্ঠানে যোগ দিয়ে আমাকে ধন্য করলেন এবং আমাদের পাঠক, আমি বলতে চাচ্ছি যে শ্রোতারা সবাই খুব খুশি হলো যে আপনারা একটুখানি হলেও কবিতা পড়ে শোনালেন। তো আশা করি আমার অনুষ্ঠান আপনাদের পছন্দ হয়েছে। তো বলুন,
আপনার ব্যক্তিত্ব রচনায় তাই মুগ্ধ।
আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন,
কবে থেকে জুলাই আসেন লেখা পড়ছি, দেখলেই দেখছি কিরকম স্তম্ভিত হয়ে যায়। ওরে বাবা, কি ব্যক্তিত্ব, কি রূপ!
আচ্ছা, কেন কেন শুধু শুধু লজ্জা দিচ্ছেন? আপনাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে, সময় প্রায় ফুরিয়ে এলো। আর শ্রোতারা যারা প্রশ্ন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের
নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা,
ধন্যবাদ।